ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশ এবং ভারতে সোমবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে 1990 সালে মুক্ত হওয়া গণতন্ত্র আবারও শৃঙ্খলিত হয়ে পড়েছে।
মায়ানমারের নির্বাচন নিয়ে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের সাক্ষাৎকার।
দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশে পার্শ্ববর্তী একটা দেশে যখন নির্বাচন হয়, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের কৌতূহল থাকে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
স্নাতক স্তরে 29টি বই অনলাইনে পড়ার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের সরকার, কলকাতায় জানালো দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন শ্রীন কুইন। মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল রবিবারের সংসদীয় নির্বাচনে প্রথমে যেসব আসনের কথা ঘোষণা করা হয়েছে সেগুলোতে জয়লাভ করেছে। অনুমান করা হচ্ছে যে তারা বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়লাভ করবে। নির্বাচনী কর্মকর্তারা সোমবার ঘোষণা করেন যে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি প্রধান শহর ইয়াঙ্গুনের নিম্নসভায় 12টি আসন জয়লাভ করেছে। অং সান সুচি সমর্থকদের সামনে দিয়ে এক ভাষণে এই আস্থা প্রকাশ করার পর যে তার দলই ঐতিহাসিক নির্বাচনে জয়লাভ করবে, নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ইয়াঙ্গুনে এনএলডির প্রধান কার্যালয়ের বাইরে তিনি ওই ভাষণ দেন। ভোট গণনা শেষ না হওয়ায় অং সান সুচির দল বিজয় হয়েছে সেটা দাবি করেননি। তিনি বলেন, তার কথায়, যতক্ষণ না নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, আমার মনে হয় সকলেই জানেন বা অনুমান করছেন নির্বাচনের ফলাফল কী হবে। এনএলডির মুখপাত্র উইন এইচটিন সাংবাদিকদের বলেন, বেসরকারি ফলাফলের ভিত্তিতে মনে হচ্ছে দেশব্যাপী তাদের দল 70% ভোট পাবে। সোমবার জর্ডানের এক পুলিশ অফিসার দুজন আমেরিকান ও একজন দক্ষিণ আফ্রিকান নাগরিককে গুলি করে হত্যা করে। স্থানীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীকে পাল্টা গুলি করে। আম্মানে এক প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সূত্রে বলা হয়, জর্ডান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টারে ওই হামলায় দুজন আমেরিকান প্রশিক্ষক এবং চারজন জর্ডান নাগরিকও আহত হয়। জর্ডানের এক সরকারি মুখপাত্র বলেন, অপরাধের পেছনে কী উদ্দেশ্য ছিল তা নির্ধারণের জন্য এখন তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ভয়েস অফ আমেরিকাকে বলেছে, জর্ডানে যে আমেরিকান সামরিক বাহিনীর কর্মীরা আছে তাদের হিসেব পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য 5টি শক্তিধর দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার পর ইসরায়েলি নেতা এই প্রথম ওয়াশিংটনে এলেন। জুলাই মাসে স্বাক্ষরিত চুক্তির যারা সবচাইতে বেশি সমালোচনায় সোচ্চার ছিলেন, নেতানিয়াহু তাদের মধ্যে একজন। তিনি বলেন, ওই চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের কাজ মন্থর করবে না এবং ইসরায়েল বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে। রিপাবলিকান নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্র কংগ্রেসে মার্চ মাসে দিয়ে এক ভাষণে তিনি তার উদ্বেগের কথা তুলে ধরেন। মার্চ মাসে তিনি যখন ওয়াশিংটনে আসেন তখন তার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ হয়নি। হোয়াইট হাউস বলেছে, ওবামা এবং নেতানিয়াহু তাদের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে যখন আলোচনা করবেন, ইরান চুক্তি সেসময় আলোচিত হবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ইসরায়েল ত্যাগ করার কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা জোরদার করার ওপরই আলোচনায় মনোযোগ দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে 1990 সালে মুক্ত হওয়া গণতন্ত্র আবারও শৃঙ্খলিত হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার এক বিবৃতিতে বিএনপি নেত্রী বলেন, এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসন দেওয়ার ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে বেনামি একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। গত দেড় মাস যাবৎ লন্ডনে অবস্থানরত বিএনপির এই শীর্ষ নেত্রী বলেন, 1987 সালের 10ই নভেম্বর গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন নূর হোসেন, যার পথ ধরে 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত হয়েছিল গণতন্ত্র। আবারও গণতন্ত্রকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেয়ার প্রচেষ্টাকে রুখে দেওয়ার লক্ষ্যে সচেষ্ট হওয়ার জন্য তিনি সকল গণতন্ত্রকামী মানুষের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, শনিবার অপর এক বিবৃতিতে তিনি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় সংলাপের আহ্বান জানালে তার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নাকচ করে দেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
স্নাতক স্তরে 29টি বই অনলাইনে পড়ার সুযোগ করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। কলকাতায় একথা প্রকাশ করলেন ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ডিজিটাল ইন্ডিয়া গড়ার পথে আরো কয়েক ধাপ এগোল কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতায় এসে রাষ্ট্রীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু নয়া ই প্রকল্পের কথা জানিয়ে গেলেন দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। দক্ষিণ কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে রাষ্ট্রীয় শিক্ষানীতি বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি জানান, স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেলফ অ্যাসেসমেন্ট বই অনলাইনে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এক্ষেত্রে সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও কলা বিভাগের মোট 29টি বই অনলাইনে পড়ার সুযোগ পাবে দেশের পড়ুয়ারা। আগামী 25শে ডিসেম্বর সমস্ত রাজ্যের হাতে এই প্রকল্প বিনামূল্যে তুলে দেওয়া হবে। আগামী দিনে স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্যই একই সুবিধা নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিহারে নীতিশ লালুর মহাজোটের চমকপ্রদ জয়ের অন্তরালের মানুষটির কথা শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের এই রিপোর্টে।
রাষ্ট্রসংঘের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে আফ্রিকায় কয়েক বছর কাজ করবার পর 2011-এ ভারতে ফিরে আসেন বিহারেরই সন্তান প্রশান্ত কিশোর। মোদীর লোকসভা নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে প্রশান্তর কৌশল হয়ে ওঠে সুশাসনের স্বপ্ন দেখানো। এবার তার লক্ষ্য হয়ে ওঠে বিজেপির বিরুদ্ধে বিহারে নীতিশ কুমারের জয় নিশ্চিত করা। তারই পরামর্শে পুরনো সহকর্মী কিন্তু অধুনা পরম শত্রু লালু প্রসাদের সঙ্গেই মহাজোট গড়েন নীতিশ, সঙ্গে এসে যোগ দেয় কংগ্রেসও। মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশকেই জোটের মুখ হিসেবে তুলে ধরলেন প্রশান্ত, কেননা লালুর ব্যক্তিগত ভাবমূর্তি দুর্নীতি ও অপশাসনের কলঙ্কে কালো হলেও নীতিশের ভাবমূর্তি দক্ষ ও সৎ প্রশাসকের। 2014-এ মোদি, 2015-এ নীতিশ কুমারের নির্বাচনী সাফল্যের পেছনে এই একটি প্রধান মস্তিষ্ক প্রশান্ত কিশোর। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোমবার মিশরের বিনোদনের শহর শর্ম এল শেখ থেকে আরও রুশ ও ব্রিটিশ পর্যটক চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। ওদিকে তদন্তকারীরা কাজ করে যাচ্ছেন এটা নির্ধারণের জন্য যে 31শে অক্টোবর বিমান দুর্ঘটনা কী কারণে ঘটেছিল। বিমান বিধ্বস্ত হওয়ায় বিমানের 224 জন আরোহী ও ক্রুর সকলেই নিহত হন। সোমবার দুপুরে প্রায় 12টি বিমানের শর্ম আল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মস্কোয় ও ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে যাওয়ার কথা। কায়রোতে ব্রিটেনের দূতাবাস বলেছে পর্যটকরা তাদের সফর শেষে দেশে ফিরে যাচ্ছে, তাদের ওই এলাকা থেকে অপসারণ করা হচ্ছে না। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেটের চরমপন্থীরা যে একদল অসামরিক মানুষের শিরশ্ছেদ করেছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই অঞ্চলে তালেবানের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে। জাবুল প্রদেশে স্থানীয় পুলিশ রবিবার বলেছে আইএস যোদ্ধারা কাকে ই আফগান জেলায় 3 মহিলা সহ 7 ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে। প্রেসিডেন্ট গানি সোমবার এক বিবৃতিতে বলেন অসামরিক লোকজনের বিশেষ করে মহিলা ও শিশুদের শিরচ্ছেদ করার তিনি কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছেন। তিনি বলেন ওই জঘন্য কাজকে তিনি আফগানিস্তানের জনগণের শত্রুদের পরাজয় ও বেপরোয়া ভাবের লক্ষণ বলে মনে করেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। একটু আগে বিশ্ব সংবাদেই হয়তো শুনেছেন, মায়ানমারের সংসদীয় নির্বাচনে বিরোধী নেত্রী অং সান সুচির দল বড় ব্যবধানে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির নেতৃত্ব এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে প্রচুর আগ্রহ রয়েছে। এ সম্পর্কে ঢাকায় সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী কথা বলেছেন নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের সাথে।
নুরুল কবির, আপনি নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের নির্বাচনী ফলাফল নিয়ে ঢাকায় একটা জনকৌতূহল দেখা যাচ্ছে, যেটা বেশ অনেকটা নজিরবিহীন। প্রতি মুহূর্তের আপডেট জানার জন্য দিনভর টিভির সামনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। কেন এই কৌতূহল?
দেখুন, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশে পার্শ্ববর্তী একটা দেশে যখন নির্বাচন হয় তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের কৌতূহল থাকে। এবার যে বেশি কৌতূহল সেটার দুটো কারণ আছে বলে আমার মনে হয়। একটা হচ্ছে যে বহু বছর পরে মিয়ানমারে নির্বাচন হচ্ছে, অন্যদিকে বাংলাদেশে যে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে সেটা যেহেতু নির্বাচনের যোগ্য নয়, একটা প্রশ্ন ছাড়া কিছু ছিল না, আর বাংলাদেশের মানুষ যেহেতু নির্বাচনমুখী, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখে অভ্যস্ত এবং তার জন্য সবসময় আকুলভাবে বসে থাকে, ফলে তার পার্শ্ববর্তী দেশে যখন একটা নির্বাচন হচ্ছে এবং তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ টেলিভিশনের সামনে বসেছিল, একদিকে পার্শ্ববর্তী দেশের ব্যাপারে কৌতূহল নিবৃত্ত করবার জন্যে, অন্যদিকে তার ভেতরকার যে অন্তর্গত আকাঙ্ক্ষা যে এখানেও একটা নির্বাচন সম্পন্ন হোক, এই দুটোরই প্রতিফলন।
1962 থেকে 2015 এই 53 বছরে কিন্তু মিয়ানমারে গণতন্ত্র নির্বাসিত ছিল বলা চলে। 90 সনে একবার গণতন্ত্র উঁকি মেরেছিল, যেহেতু অং সান সু চি বিজয় লাভ করলেও তাকে ক্ষমতা নিতে দেওয়া হয়নি, তাকে আবার গ্রেপ্তার করা হয়, আবার ফৌজিদের হাতে শাসন চলে যায়। তো এই অবস্থা থেকে উত্তরণ, মানে অনেকেই বলছেন পশ্চিমা অনেকেই লক্ষ্য করা যাচ্ছে যে অনেক গণমাধ্যম বলছে যে আসলে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে যাচ্ছে মিয়ানমার, আপনার কি মনে হয়?
দেখুন, মিয়ানমারে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে ঠিক গণতন্ত্র কতদূর অগ্রসর হবে সেইটা মন্তব্য করবার এখনো সময় হয়নি। কারণ হচ্ছে, লক্ষ্য করুন, মিয়ানমারের যে জাতীয় সংসদ, সেই 230 আসন বিশিষ্ট, সেই সংসদের মধ্যে 110টি সিট এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে সেনাবাহিনীর সদস্যদের জন্য। এবং এই যে 53 বছর ধরে মিয়ানমারে যে নির্বাচন হয়নি তার পেছনে কিন্তু মিয়ানমারের সামরিক জান্তাই জড়িত ছিল। অতএব এইখানে এইবার নির্বাচন দেবার পূর্বেও তারা তাদের সংবিধানকে এমনভাবে সাজিয়ে রেখেছে যাতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করবার জন্য বা তাদের প্রভাব অক্ষুণ্ণ রাখবার জন্য শেষ পর্যন্ত কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে একটি দিক। অন্যদিক হচ্ছে, এই নির্বাচনে যেই রাজনৈতিক সংগঠন অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জিতছে বলে লক্ষণ দেখা যাচ্ছে, সেইটা জিতলেই যে সেখানে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেইটার ব্যাপারও খুব বেশি এক্ষুনি আশাবাদী হবার সুযোগ নেই। কারণ আমরা লক্ষ্য করেছি, সু চির পার্টি বিশেষত যখন মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সরকার আক্রমণ চালাচ্ছিল, ঠিক সেই সময় গণতান্ত্রিক চিন্তা ভাবনার প্রতিফলন হিসেবে সু চির যে পলিটিক্যাল পার্টি থেকে যে প্রতিবাদ হওয়া উচিত ছিল সেটা তিনি করেননি। শুধু করেননি তাই নয়, আমরা নানান দেশের পত্রপত্রিকায় দেখেছি যে যেই ফ্যাসিবাদী বৌদ্ধিস্ট মঙ্করা রোহিঙ্গাদের উপর ভয়াবহ জেনোসাইডের মতন একটা অবস্থা সৃষ্টি করেছিল, সেই মঙ্কের সঙ্গেও সু চির পার্টির একটা সাংগঠনিক যোগাযোগ পর্যন্ত ছিল। ফলে যে নির্বাচন একটা হয়েছে সেটা একটা প্রাথমিক ইতিবাচক দিক হিসেবে আমরা অবশ্যই বিবেচনা করতে পারি, কিন্তু এটার মধ্য দিয়ে মিয়ানমারের সমস্ত জাতিগোষ্ঠীর মানুষ সেইখানে গণতান্ত্রিক অধিকারগুলো পরিপূর্ণভাবে ফিরে পাবে কিংবা সেগুলো অনুশীলন করতে পারবে সেইটা এখনই নিশ্চিত করে বলার সময় এসেছে বলে আমার মনে হয় না।
এটা তো আপনি বলবেন যে এটা একটা ডিসিশন ডে ফর মিয়ানমার।
নিশ্চয়ই, 53 বছর পরে যখন যে কোনো সমাজে, যে কোনো রাষ্ট্রে যখন একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচন আমরা টেলিভিশনে দেখেছি যে সেইখানকার মানুষের যে অন্তর্গতভাবে গণতান্ত্রিক চেতনা রয়েছে তারা অত্যন্ত আনন্দমুখর পরিস্থিতিতে ভোট দিতে এসেছেন, ফলে তারাও চান একটা তাদের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে জনগণের অংশগ্রহণের বিষয়টি তারাও চান, এবং যখনই কোনো সমাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান, সেটা সেই সমাজের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিহ্ন, সেইটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করি যে সেখানে আস্তে আস্তে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেটা করতে গেলে ওই দেশের সমস্ত জাতি গোষ্ঠী সবাইকে নিয়েই করতে হবে, তা না হলে গণতন্ত্র তার দেশে পরিপূর্ণভাবে শেকড় গড়তে পারবে বলে মনে করার কোনো কারণ আমাদের কাছে নেই।
এই মুহূর্তে যেটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে পরাজয়টা মেনে নিয়ে কিন্তু প্রেসিডেন্ট তো আগেই বলেছেন যে সেনাবাহিনী এবং সরকার তা মেনে নেবে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পরাজিত যারা
মিয়ানমারের সামরিক জান্তা এই নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছে, যেটা আগেই তারা দাবি করেছিলেন যে তারা মেনে নেবেন, এইটা নিঃসন্দেহে মিয়ানমারের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই ঘটনার জন্য আপনি লক্ষ্য করবেন বহু বছর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক নানান চাপের মুখে ছিল। আমাদের এইখানে যে দক্ষিণ এশিয়ায় অপরাপর নানান ধরনের যে পরাশক্তিগুলোর প্রভাব রয়েছে, সে তাদের মধ্যে অনেকে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একসময় এই মিয়ানমারের সামরিক জান্তার খারাপ সম্পর্ক ছিল, তারপর তাদের মধ্যেকার অনেক দিন ধরে তারা পর্দার আড়ালে কাজ করেছেন, এবং তাদেরও একটা প্রভাব এখানে রয়েছে বলে বিশ্বাস করবার কারণ রয়েছে।
নুরুল কবির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী। সহকর্মী সরকার কবিরউদ্দিন মায়ানমারের নির্বাচন নিয়ে একটু আগেই টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী উখিয়ার একটি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা মুসলমান মোহাম্মদ ইসমাইলের সাথে।
আপনার নাম মোহাম্মদ ইসমাইল তাই না?
জি, আমার নাম মোহাম্মদ ইসমাইল।
আপনি তো রোহিঙ্গা?
জি, আমি রোহিঙ্গা।
আপনি কোথায় থাকেন?
আমি বাংলাদেশ উখিয়ার কোটবাড়া শহরে ছিলাম থাকি।
আপনি বাংলাদেশে থাকেন না বর্মায় থাকেন?
বাংলাদেশে থাকি, বাংলাদেশের শরণার্থী শিবিরে থেকে শিবিরে থাকি।
তো আপনি কি বর্মার নাগরিক?
জি জি, বর্মার নাগরিক।
কোন প্রদেশের?
এই যে রাখাইন প্রদেশ আর কি, যেটা ফরমালি আরাকান স্টেটে।
জি, তো রাখাইন প্রদেশের তো আপনি ভোটার তো? তো গতকাল যে ভোট হলো, যে নির্বাচন হলো, তাতে আপনি ভোট দেননি?
আমাদের কি ভোট দেওয়ার জন্য সরকার সুযোগ দিয়ে জন্য আমরা ভোট দিতে পারিনি।
গতকাল আপনি কোথায় ছিলেন?
গতকাল আমি ক্যাম্পেই ছিলাম।
তো ক্যাম্প থেকে কি করে ভোট দেবেন আপনি?
না, সেখানে আমাদের আত্মীয় স্বজন আছে না, আরো যারা আছে প্রায় 8 লাখ মতো আর কি, 8 লক্ষ রোহিঙ্গা ভোট দিতে পারেনি।
আপনি কি করে জানলেন?
আমি আমাদের সেখানে আমাদের রিলেটেড আত্মীয় স্বজন আছে, এবং যে অনলাইনে বিভিন্ন খবরাখবরের মাধ্যমে আমি জানছি আর কি।
তাদের কেউ ভোট দিতে পারেনি?
কেউ ভোট দিতে পারেনি।
কে বাধা দিয়েছিল, কিভাবে বাধা দিয়েছিল?
এটা সরকার বাধা দিয়েছে, তোমরা এই দেশের নাগরিক না, সেহেতু তোমরা এই অনুপ্রবেশকারী আমাদের দেশের জন্য, তো সেহেতু তোমরা ভোট দিতে পারবে না। কিন্তু আমরা এই ঐতিহাসিক দরে কিন্তু এই 60 বছর আগে থেকে কিন্তু আমরা ওইখানকার নাগরিক এবং সিটিজেনশিপ, ওই যে 1982 আর কি, 1982 আমাদেরকে নাগরিকত্ব থেকে তারা তাদের মানে ভুল আইন প্রয়োগ করে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে, যাতে আমরা ওই দেশের নাগরিক হতে না পারি এবং ভোট দিতে না পারি।
জি, আচ্ছা, তো ধন্যবাদ ভাই, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, ভালো থাকবেন।
আসসালামু
আলাইকুম।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয় টেকসই উন্নয়ন এবং জঙ্গিবাদ। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
আইসিল কিংবা বোকো হারামের নৃশংস শোষণকারী সন্ত্রাসী গোষ্ঠীতে জনগণ, বিশেষ করে তরুণ তরুণীরা যোগ দিতে কেন প্রলুব্ধ বোধ করছে? প্রলোভনের এই জায়গাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যদি আমরা নতুন সদস্য সংগ্রহ এবং ভবিষ্যতে এ ধরনের আরও গোষ্ঠী গড়ে তোলার ব্যাপারে সন্ত্রাসবাদীদের সক্ষমতার মোকাবিলা করতে চাই। ব্যক্তিবিশেষ এমনকি গোটা সম্প্রদায় নানান জটিল কারণে সহিংস উগ্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে পারে। রাজনীতি, ধর্মীয় বিশ্বাস, সামাজিক বা অর্থনৈতিক অবস্থানের কারণে সমাজে যারা নিজেদের প্রান্তিক মনে করছে কিংবা অন্য কোনো দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছে, তাদের কাছে সন্ত্রাসবাদীদের প্রচারণা লোভনীয় মনে হতে পারে এবং তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীর অভ্যন্তরে অর্থবহ গ্রহণযোগ্যতার সন্ধান করতে পারে। এই সব সন্ত্রাসী গোষ্ঠী এমন সব কাহিনী তৈরি করে যা তাদেরকে সহিংস হতে এবং যে সমাজ তাদেরকে পুরোপুরি গ্রহণ করেনি তাদের উপর আঘাত হানতে সাহায্য করে। উচ্চতর পর্যায়ে ব্যক্তিবিশেষ এবং সম্প্রদায় উগ্রবাদী আদর্শের উচ্চতর অর্থ সন্ধান করতে পারে যা কিনা তাদের উদ্দেশ্য বা পরিচিতির প্রয়োজন মেটাতে পারে। তার অর্থ হচ্ছে সহিংস সন্ত্রাসবাদী গোষ্ঠীর আবেদনকে ভোঁতা করে দেওয়ার জন্যে আমাদেরকে মানুষের অপূর্ণ প্রয়োজন পূরণের উপায় খুঁজে বের করতে হবে। নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি সারা সেভাল বলেন, সেটা হতে পারে প্রান্তিক জনগোষ্ঠীকে নিরাপত্তা প্রদান থেকে শুরু করে অর্থনৈতিক বিকল্প ব্যবস্থাগুলোর সম্প্রসারণ, হতে পারে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণে বর্ধিত ভূমিকা। সুতরাং সবার আগে সহিংস উগ্রবাদ মোকাবিলায় আমরা এমন পদক্ষেপ বাড়াচ্ছি যাতে যেসব ব্যক্তি কিংবা সম্প্রদায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায় তাদেরকে ভালোভাবে প্রতিহত করা যায়। এর মধ্যে রয়েছে আস্থা নির্মাণ, এর মধ্যে রয়েছে নাগরিক সমাজ, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, নারী, তরুণ, আন্তর্জাতিক সংগঠন এবং সাবেক সহিংস উগ্রবাদীদের ক্ষমতায়ন, যাতে করে সংঘোষিত ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ত কিংবা আইসিলের মতো গোষ্ঠীগুলোর মিথ্যা প্রতিশ্রুতির মোকাবিলা করা যায় এবং আরও গ্রহণযোগ্য সমাজ গঠন করা যায়। আর এর সঙ্গে রয়েছে বিশ্বব্যাপী সহযোগীদের একটি নেটওয়ার্ক নির্মাণ, যাতে আরব লীগ, জাতিসংঘ, বিশ্বব্যাংক, বিশ্ব অর্থনীতি ফোরামের মতো আঞ্চলিক ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো যুক্ত থাকে এবং যার ফলে এই পদক্ষেপে অসামরিক লোকজনের নেতৃত্বাধীন উপাদান গুরুত্ব পায়। সংক্ষেপে বলা যায়, যা কিছু মানুষকে সহিংস হতে উদ্বুদ্ধ করে সেই সব উপাদানকে আমরা যদি অপসারণ করতে কিংবা হ্রাস করতে পারি তাহলে আমরা ধ্বংসাত্মক যেসব ধারণা সন্ত্রাসবাদকে পরিবর্তনের উপায় বলে মনে করে তার পরিবর্তে ব্যক্তি ও সমাজের উন্নয়নের পথে হাঁটতে পারব এবং উন্নত ভবিষ্যতের আশা করতে পারব। যেমনটি প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বন্দুক দিয়ে আদর্শকে পরাস্ত করা যায় না, পরাস্ত করা যায় আরও উন্নত ধারণা দিয়ে, আকর্ষণীয় ও আবশ্যিক দূরদৃষ্টি দিয়ে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে খেলার খবর। খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে ওয়ানডে সিরিজ চলছে এবং প্রথম দুটি ওয়ানডে শেষ হয়ে গেল। আজকে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মিরপুরে খেলা হয়ে গেল দ্বিতীয় ওয়ানডে এবং তাতে বাংলাদেশ 58 রানে জয়ী হলো, অর্থাৎ 2-0 ব্যবধানে তারা এগিয়ে গেল এই সিরিজে। সিরিজ জয় করল বাংলাদেশ। এর আগেও বাংলাদেশ জিম্বাবুয়েকে সিরিজ পরাজিত করেছিল, আজকে আবার সেই জয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 241 রান করে 50 ওভারে 9 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের একজন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস সর্বোচ্চ রান করেন 76, 89 বলে, 6টি চারের বাড়ি ছিল, 4টি ছক্কা ছিল, 76 রান। এছাড়া বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে নাসির হোসেন ছাড়া বাকিরা তেমন ভালো রান করেননি। নাসির হোসেন করেন 41 রান 53 বলে, 3টি বাউন্ডারি ছিল তার ইনিংসে এবং 32 রানে প্রথম উইকেটটি পড়ে গিয়েছিল বাংলাদেশের তামিম ইকবাল, তিনি আউট হয়ে গেলেন 19 রানের মাথায় এবং 47 রানে দ্বিতীয় উইকেট লিটন দাসের এবং 79 রানে তৃতীয় উইকেট পড়ে গিয়েছিল মাহমুদুল্লাহ, 127 রানে পড়ে গিয়েছিল চতুর্থ উইকেট। তবে ইমরুল কায়েস এবং নাসির হোসেন তারা দুজন 241 রানের ইনিংস গড়ে তোলেন এবং ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই একটু বিপদে পড়ে গিয়েছিল, কারণ বাংলাদেশের বোলাররা বেশ ভালো বল করেছেন। প্রথম উইকেটটি পড়ে যায় চাকাভা, তিনি 22 রানে আউট হয়ে গেলেন দলীয় 22 রানের মাথায়, এবং তার উইকেটটি নিয়েছিলেন আরাফাত সানি, LBW করেন তিনি। এবং সাথে সাথেই 23 রানে অর্থাৎ 1 রানের মধ্যেই অধিনায়ক মাশরাফি মুর্তজা, তিনি আউট করে দিয়েছেন চিবাবাকে, তিনি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান। এবং তারপরে 45 রানে তৃতীয় উইকেট পড়ে যায়, 151 রানের মধ্যে 5টি উইকেট পড়ে যায়। ততক্ষণ পর্যন্ত জিম্বাবুয়ের একটা আশা ছিল, কিন্তু তারপর মাত্র 183 রানের মধ্যে বাকি 5টা উইকেট পড়ে গেল জিম্বাবুয়ের, এবং তারা অল আউট হয়ে যায় 43 ওভার 2 বলে 183 রান। মুস্তাফিজুর রহমান 33 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন সর্বোচ্চ। মুস্তাফিজুর রহমান বরাবরই ভালো বল করছেন। এছাড়া মাশরাফি মুর্তজা 1টি উইকেট নিয়েছেন, আলামিন হোসেন 2টি, নাসির হোসেন 2টি উইকেট নিয়েছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ইমরুল কায়েস। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল রবিবারের সংসদীয় নির্বাচনে প্রথমে যেসব আসনের কথা ঘোষণা করা হয়েছে সেগুলোতে জয়লাভ করেছে। অনুমান করা হচ্ছে যে তারা বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়লাভ করবে। নির্বাচনী কর্মকর্তারা সোমবার ঘোষণা করেন যে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি প্রধান শহর ইয়াঙ্গুনে নিম্ন সভায় 12টি আসন জয়লাভ করেছে। অং সান সুচি সমর্থকদের সামনে দেওয়া এক ভাষণে এই আস্থা প্রকাশ করার পর যে তার দলই ঐতিহাসিক নির্বাচনে জয়লাভ করবে, নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ইয়াঙ্গুনে NLD-র প্রধান কার্যালয়ের বাইরে তিনি ওই ভাষণ দেন। ভোট গণনা শেষ না হওয়ায় অং সান সুচি দল বিজয়ী হয়েছে সেটা দাবি করেননি। তিনি বলেন, তার কথায় যতক্ষণ না নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আমার মনে হয় সকলেই জানেন বা অনুমান করছেন নির্বাচনের ফলাফল কী হবে। NLD-র মুখপাত্র সাংবাদিকদের বলেন, বেসরকারি ফলাফলের ভিত্তিতে মনে হচ্ছে দেশব্যাপী তাদের দল 70% ভোট পাবে। সোমবার জর্ডানের এক পুলিশ অফিসার দুজন আমেরিকান ও একজন দক্ষিণ আফ্রিকান নাগরিককে গুলি করে হত্যা করে। স্থানীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীকে পাল্টা গুলি করে। আম্মানে এক প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ওই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সূত্রে বলা হয়, জর্ডান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টারে ওই হামলায় দুজন আমেরিকান প্রশিক্ষক এবং 4 জর্ডান নাগরিকও আহত হয়। জর্ডানের এক সরকারি মুখপাত্র বলেন, অপরাধের পেছনে কী উদ্দেশ্য ছিল তা নির্ধারণের জন্য এখন তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য 5 শক্তিধর দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার পর ইসরায়েলি নেতা এই প্রথম ওয়াশিংটনে এলেন। জুলাই মাসে স্বাক্ষরিত চুক্তির যারা সবচেয়ে বেশি সমালোচনায় সোচ্চার ছিলেন নেতানিয়াহু তাদের মধ্যে একজন। তিনি বলেন, ওই চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের কাজ মন্থর করবে না এবং ইসরায়েল বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে। সোমবার মিশরের বিনোদনের শহর শর্ম আল শেখ থেকে আরও রুশ ও ব্রিটিশ পর্যটক চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওদিকে তদন্তকারীরা কাজ করে যাচ্ছেন এটা নির্ধারণের জন্য যে 31 অক্টোবর বিমান দুর্ঘটনা কী কারণে ঘটেছে। বিমান বিধ্বস্ত হওয়ায় বিমানের 224 জন আরোহী ও ক্রুর সকলেই নিহত হন। সোমবার দুপুরে প্রায় 12 বিমানের শর্ম আল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মস্কোয় ও ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে চলে যাওয়ার কথা। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেটের চরমপন্থীরা যে একদল অসামরিক মানুষের শিরচ্ছেদ করেছে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই অঞ্চলে তালেবান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে। জাবুল প্রদেশে স্থানীয় পুলিশ রবিবার বলেছে, IS যোদ্ধারা কাকে ই আফগান জেলায় 3 মহিলা সহ 7 ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডিলোরেস ডেভিস, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন স্কিপ সেস্ক। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.